ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি আমি রোকেয়া হায়দার। আজকের পরিবেশনা রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
দেশের দশজন বিশিষ্ট ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন।
আছে কলকাতা থেকে পরমাশিস ঘোষায়ের প্রতিবেদন।
বিহারের মধুবনী থেকে আইএস জঙ্গি সন্দেহে ছজনকে গ্রেপ্তার করল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা।
আর ঢাকা থেকে সংবাদদাতা জহরুল আলম জানাচ্ছেন,
ভারত ও তাদের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতা ছাড়া সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।
তবে রোজকার মতো গোড়াতে শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়া এবং সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ওয়াশিংটনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ওই মন্তব্য করেন। বৃহস্পতিবার রাতে সিরিয়ার একটি হাসপাতালে হামলায় নিহত হয়েছে 20 জন এবং আহত হয় 100 মানুষ। কেরি বলেন, ওইসব হত্যার জন্য এরাই দায়ী। ঘূর্ণিঝড় ম্যাথিউর কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের ফ্লোরিডা রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড বেগে বাতাস বইছে। ওদিকে ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাইটির মৃতের সংখ্যা বেড়ে চলেছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ম্যাথিউ দুর্বল হয়ে তা 3 ক্যাটাগরিতে পৌঁছলেও ফ্লোরিডার মধ্যাঞ্চলের উপকূলবর্তী এলাকা ছুঁয়ে এই ঝড় প্রচণ্ড বেগে উত্তর পশ্চিমের দিকে ঘণ্টায় 195 মাইল বেগে ধেয়ে যাবে। হাইটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 300, তবে ধ্বংসযজ্ঞের কারণে এই সংখ্যা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ভারত ও তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সহযোগিতা ছাড়া সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
সম্প্রতি ভারতের দিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক শেষে শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক বলেন, চোরাচালানের কারণে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। যেহেতু গরু, মাদক সহ বিভিন্ন চোরাচালানের উৎস ভারতে, সেহেতু এগুলোর মূল উৎপাদনের জন্য ভারতেরই বেশি দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন,
ভারতেরই সবচেয়ে বেশি দায়িত্ব, অনেক অপরাধকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আজিজ আহমেদ বলেন, বাংলাদেশের অনুরোধে সীমান্তে ফেন্সিডিল কারখানা বন্ধ করতে কাজ করছে ভারত সরকার। এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের দেয়া তথ্য মোতাবেক বিএসএফ এর গুলিতে 2016 প্রথম 9 29 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 28 এবং অপহরণের শিকার হয়েছেন 22 জন।
ভারতের বিহার রাজ্যের মধুবনী থেকে আইসিস জঙ্গি সন্দেহে 6 গ্রেপ্তার করেছে এনআইএ। এদের মধ্যে 2 পাকিস্তানের নাগরিক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
এনআইএ সূত্রের খবর, মধুবনীর একটি বাড়িতে বেশ কিছুদিন ভাড়া নিয়েছিল ওই 5, তাদের কাছ থেকে আইএস পতাকা, বেশ কিছু মডেল, অনেকগুলি মোবাইল সিম এবং সন্দেহজনক কিছু কাগজ উদ্ধার করা হয়েছে। উর্দু এবং আরবি ভাষায় লেখা কাগজগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দা আধিকারিকরা। কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, সন্দেহভাজনের 6 উপর বেশ কয়েকদিন ধরে নজরদারিও চলছিল, তাদের গতিবিধি ছিল বেশ সন্দেহজনক। তারপরেই গোপনে আড়ি পেতে এই 6 গ্রেপ্তার করা হয় বলে এনআইএ সূত্রে জানানো হয়েছে। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের 10 বিশিষ্ট ব্যক্তি এক যৌথ বিবৃতিতে রাশিয়ার সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন। এ সম্পর্কেই ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেছেন, রাশিয়া এখন বাংলাদেশ সরকারকে জিম্মি করে তেজস্ক্রিয় বর্জ্যের বোঝা এদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে কারিগরি প্রস্তুতি এবং দক্ষতাহীন 16 কোটি মানুষের এই দেশে এই পরিস্থিতি অবশ্যই উদ্বেগজনক। বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, প্রফেসর আনু মোহাম্মদ, প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, হামিদা হোসেন, রাশেদা কে চৌধুরী, ডক্টর ইফতেখারুজ্জামান প্রমুখ। বিবৃতিতে বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত চুক্তি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি, অথচ চুক্তি সম্পাদনে অস্বচ্ছতার বিষয়ে বারবার উদ্বেগ জানানো সত্ত্বেও সরকার তা অগ্রাহ্য করছে। বিবৃতিতে এই প্রকল্প সম্পর্কে সরকারকে জনমত যাচাইয়ে আহ্বান জানানো হয়েছে। এদিকে সরকার ভারতের ত্রিপুরা থেকে আরো 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি ট্রেনে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত 13 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশের মাছ গ্রামের কাছে শুক্রবার ওই বোমা হামলা ঘটে। তাৎক্ষণিকভাবে আক্রমণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। অতীতে বিচ্ছিন্নতাবাদী দলগুলি এই ধরনের আক্রমণ চালিয়েছে। পাকিস্তানে পরিবারের সম্মান রক্ষার নামে আপনজনকে হত্যা করে খুনিরা যে আইনি ফাঁকফোকর ব্যবহার করে বিচার এড়িয়ে যেত, সেই সব সুযোগ বন্ধ করার উদ্দেশ্যে পাকিস্তান পার্লামেন্ট একটি বিল পাশ করেছে। অনার কিলিং বলতে সাধারণভাবে বোঝানো হয় পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করার জন্য পরিবারের এক সদস্যের হাতে অন্য সদস্যের মৃত্যু। সাধারণত যৌন সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ওইসব ধরনের হত্যা হয়ে থাকে এবং প্রায়শই এর শিকার হয়ে থাকেন মহিলারা। এবারের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্টোস। মার্ক্সবাদী বিদ্রোহীদের সঙ্গে 5 দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার স্বীকৃতি হিসেবে তিনি নোবেল পুরস্কার পেলেন। নরওয়েজিয়ান ইনস্টিটিউট ইন ওসলোর পরিচালক কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্টোসকে এই সংবাদটি জানালে তিনি বললেন,
Es por las víctimas y para que no haya una sola víctima más, un solo muerto más.
তিনি বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। আমার দেশের জন্য যারা যুদ্ধে প্রাণ হারিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত এবং দেশের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার স্বরূপ। গত মাসে সান্টোস এবং রেভলিউশনারি আর্ম ফোর্সেস অফ কলম্বিয়া বা ফার্ক নেতা টিমোশেনকো ওই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। ল্যাটিন আমেরিকার দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটান তারা। যদিও ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের করা ঐতিহাসিক শান্তি চুক্তি গণভোটে বাতিল হয়ে গিয়েছিল। আবারও ব্রিটিশ পাউন্ডের অস্বাভাবিক দরপতন হয়েছে। 1985 সালের পর ব্রিটিশ মুদ্রার এভাবে আর কখনো দরপতন হয়নি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
শুক্রবার সকালে পাউন্ডের দাম $1.24 নিচে নেমে যায়। এর প্রভাব পড়ে এশিয়া সহ বিশ্বব্যাপী। বলা হচ্ছে ব্রেক্সিটে বাণিজ্যের তুলনায় অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবে ব্রিটেন, এমন উদ্বেগের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ এর ফলে শ্রমবাজার অচল হয়ে পড়তে পারে। এছাড়া বিদেশি বিনিয়োগ হ্রাস, ব্যাংক ও অন্যান্য বৈশ্বিক কোম্পানিতে ব্যয় সংকুচন নীতি গ্রহণ করা হতে পারে। নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান অ্যাম্পলিফ্লাইং গ্লোবাল এফেক্টস ক্যাপিটাল এর পরিচালক গ্রেগ গ্রিভস এর মতে, ব্রেক্সিটের বর্ধিত ও দীর্ঘায়িত অনিশ্চয়তায় পাউন্ড দরপতনে প্রভাব ফেলেছে। ওদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট আলোচনায় কড়া অবস্থান নেয় পাউন্ডের এই পরিণতি হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও ব্রিটেনকে কোনো ছাড় না দেওয়ার পক্ষে মত দিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
তুরস্ক বৃহস্পতিবার ইস্তাম্বুল পুলিশ স্টেশনের কাছে এক বোমা হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে দলের এক সদস্যকে আটক করেছে। তুরস্কের রাষ্ট্রীয় আনাদোল সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ওই আক্রমণে 10 জন আহত হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন আরও 6 জনকে তারা আটক করেছে। ইস্তাম্বুলের প্রায় 700 কিলোমিটার দূরে আকসায়ো শহরে আরও 2 ব্যক্তিসহ একটি গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের কাছে ভুয়া পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তাৎক্ষণিকভাবে আক্রমণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর। গত বছর থেকে তুরস্কে ইসলামিক স্টেট জঙ্গি দল এবং পিকেকে ক্রমাগত একের পর এক হামলা চালিয়ে আসছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে অন্যান্য পরিবেশনাগুলো শুরু করা যাক। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়ে প্রতিবাদ এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সমালোচনা শোনা যাচ্ছে। এইসব খবর নিয়ে ঢাকা থেকে আমির খসরু একটি সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট পাঠিয়েছেন, আসুন শোনা যাক।
ভারতের সাথে যৌথভাবে সুন্দরবন সংলগ্ন রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নানা নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে দেশজুড়ে আলাপ আলোচনা যেমন চলছে, তেমনি এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিও জানাচ্ছেন সুশীল সমাজ সহ বিভিন্ন দেশি বিদেশি সংগঠন এবং সংস্থাগুলো। তারা বলছেন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন নিদারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে রামপালের স্থানীয় জনগণ বলছেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগেই জমি অধিগ্রহণ সহ নানা কারণে তারা ইতিমধ্যেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা জানিয়েছেন শুধু রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যই নয়, অন্যান্য নানা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি জমি দখল করছে বিভিন্ন শিল্প কলকারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে। রামপালের দুজন বাসিন্দা জানান তাদের প্রতিক্রিয়া।
সুশান্ত দাস, সভাপতি কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি রামপাল বাগেরহাট। আমরা শুরু থেকেই কৃষি জমি রক্ষার জন্য আন্দোলন করে আসছি, কারণ এই কৃষি জমি আমাদের সারা বছরের ভরণ পোষণ, আমাদের খাওয়া পড়া সবকিছু কৃষি জমির উপর দিয়ে চলে। তাই আমরা কোনো অবস্থাতে কৃষি জমি নষ্ট করে কোন শিল্প প্রতিষ্ঠান করতে দিতে চাই না। আর এতে যদি এই আমাদের জমি যদি চলে যায়, আমাদের প্রায় 2200 পরিবার নিরন্ন অবস্থায় শেষ হয়ে যাবে এবং তারা ধরে ঘুরে বলবে অটোমেটিক আমাদের শুরু হয়ে গেছে। আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, দখল করে খাওয়া হচ্ছে দলীয় নেতা কর্মীদের দ্বারা, সমস্ত জমিগুলো দখল করে ঘের হচ্ছে। ইদানিং কিছু মাটি পড়তেছে, এতকাল নেতা কর্মীরা ঘের করে খেয়ে গেছে। আমরা কিন্তু রাস্তা রাস্তায় ঘুরে আমরা হতদরিদ্রের মতো বসবাস করছি, অনেক মানুষ না খেয়ে দিন অতিপাত করছে।
রামপালের আরেকজন বাসিন্দা পারভেজ হোসেন বলেন কিভাবে তিনি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আমি ওখানে আমার ছাত্র দিবস শেষ করে শিক্ষা দিবস শেষ করে কৃষিকাজের সাথে জড়িত হই, এবং এক পর্যায়ে আমরা ওখান থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ হয়ে গেলে তরপূর্ব অবচ্ছেদে চলে আসি, এবং তার জন্য আমাদের জীবনে যে বেকারত্ব ছাপ এসেছে এবং আমার মতো আরো অনেক শিক্ষিত বেকার বেকার হয়ে গেছে। তবে আমার একটা বয়স এসে বেকার হয়েছে, যারা এখন আর অন্য কোনো কাজ হয়েছে যেতে পারছে না। আমার বয়স এখন 46, আমি এখন কি করব। আমি ওখানে আমার 17 বছর জীবন কাটাইছি, তাহলে আমার জীবনে তো আর কিছু করার নাই। অর্থাৎ আমি এখন আমার জীবনটা পড়বো, আমার ভবিষ্যৎ আরো আরো যে কোম্পানিগুলো পার্শ্ববর্তী মহিলা জমি অধিগ্রহণ করছে, বিভিন্ন লোককে এখন সরবরাহ করে দিচ্ছে। এক পর্যায়ে তারা ভ্যান চালাচ্ছে বা দিন মজুরি খাচ্ছে, এইভাবে তাদের জীবন নির্বাহ করছে। অর্থাৎ সামনের দিনগুলো তাদের একেবারে অন্ধকার জীবন পরিণত হচ্ছে।
এদিকে বিশিষ্ট পরিবেশ সক্রিয়বাদী এবং পরিবেশ আইনজীবী সংস্থা বেলার প্রধান নির্বাহী সৈয়দ রেজওয়ান হাসান বলেন কেন তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
প্রথম কথা হচ্ছে এই প্রকল্পটি আমরা এই কারণে চাই না, কারণ এটি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অতি সন্নিকটে। আর দ্বিতীয় কারণ হচ্ছে একটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র আপনি যতই পরিবেশ সম্মত ভাবে পরিচালনা করবার দাবি করেন না কেন, ওখানে কিছুটা দূষণ হবে। আমরা মনে করি সুন্দরবন একটি মাত্র সুন্দরবন, এবং এটিকে হারিয়ে গেলে আর ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। কাজে এই তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে দূষণ হবে, দেশের অন্যান্য জায়গায় এই দূষণ হলে যা ক্ষতি হতো তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। একথা কেবল আমরা বলিনি, বাংলাদেশ সরকারের পরিবেশ এবং বন মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি ইউনেস্কো বলে দিয়েছে যে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেভাবে বায়ু দূষণ হবে, যেভাবে নদী দূষণ হবে, যেভাবে মাটি দূষণ হবে, তাতে করে সুন্দরবনের বৃক্ষরাশি এবং প্রাণীর উপর গিয়ে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। এই প্রকল্পে সরকার যে পরিবেশগত প্রভাব নিরূপণ করেছে তা অত্যন্ত প্রতিপন্ন।
জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সৈয়দা রেজানা হাসান বলেন,
আমরা দেখেছি এখানে সরকার বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করছে এবং আনফর্চুনেটলি আমাদের দেশের সংবিধানেও তথাকথিত উন্নয়ন প্রকল্পের ব্যাপারে সরকার জমি অধিগ্রহণ করতে চাইলে তার বিরুদ্ধে মানুষের তেমন কোন প্রতিকার থাকে না।
বিশেষজ্ঞগণ জানান, শুধু সুন্দরবনের ক্ষতির বিবেচনাই নয়, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অর্থনৈতিকভাবেই লাভজনক কোন প্রকল্প হবে না। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রে এখন আপনারা জানেন যে প্রেসিডেন্ট নির্বাচনের অভিযান, বিতর্ক সব কিছু মিলিয়ে এখন একেবারে জোর সরগরম একটা পরিবেশ। তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প, কে কেমন, তাদের কর্মসূচি বা কী কী পরিচয় তাদের পাওয়া যায়, হ্যাঁ এই দুই মনোনীত প্রার্থীর পরিচিতি আপনাদের সামনে এখন তুলে ধরছেন সরকার কবিরুদ্দিন ও শগুফতা নাসরিন কুইন।
1992 সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসন আমলের গোড়ার দিকে হোয়াইট হাউসে মুখপাত্রের কাজে ব্যবহৃত ছিলেন বব ওয়েনার। তিনি একবার ভয়েস অফ আমেরিকাকে বলেছিলেন তদানীন্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন সম্পর্কে, যে এই নারীর যে ধীশক্তি, এই নারীর যে প্রজ্ঞা এবং ঘটনার প্রতি তাঁর যে সচেতনতা, সেটা তাঁর স্বামী প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং এমনকি বর্তমানের গদ্যীনসীন প্রেসিডেন্ট বারাক ওবামার ধীশক্তির চেয়েও অনেক বেশি প্রখর। কোনো সমস্যা অনুধাবন করা, শনাক্ত করা এবং তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান নিয়ে উপস্থিত করা তাঁর শিক্ষাগত যোগ্যতা। তিনি ওয়েলেসলি কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছেন, পরবর্তীকালে বিখ্যাত বিদ্যাপীঠ, সেখানে তিনি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন। আমাদের ওয়াশিংটনের বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্যের মধ্যে দিয়ে, তার ভাষণের মধ্যে দিয়ে তার পরিচয় আমরা পেয়েছি। পরবর্তীকালে আরকানস ইউনিভার্সিটিতে তিনি আইনশাস্ত্র নিয়ে শিক্ষকতাও করেছেন। এসবের মধ্যে দিয়ে তার শিক্ষাগত অভিজ্ঞতা সম্পর্কে পরিচয় পাওয়া যায়। এবং তারপরে প্রেসিডেন্ট ওবামার শাসনামলে তিনি প্রথম মেয়াদে যে চার বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেখানেও তার প্রজ্ঞা সম্পর্কে, তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা পরিচয় পেয়েছি। এবং আরেকটি হচ্ছে যে কোনো ব্যাপারই তার প্রস্তুতি, যে কোনো কাজের আগে নিজেকে প্রস্তুত করে নেওয়ার যে ব্যাপার, সেটা তার জীবনে সবচেয়ে বেশি যার প্রভাব প্রতিভাত হয় সেটা হচ্ছেন তার মা ডরোথি রডম, যিনি কিনা 8 বছর বয়সে পিতা এবং মাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, নানা নানির কাছে মানুষ হয়েছিলেন কষ্টের মধ্যে দিয়ে। এবং এই কষ্ট দেখার পরে যেসব কথা তিনি শুনেছেন মা সম্পর্কে, পরবর্তীকালে সেটা হিলারি ক্লিনটনকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। যে প্রভাবের ফলোদয়ে আমরা দেখেছি তিনি বই লিখেছেন ছোটদের নিয়ে, শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন তহবিল গঠন করেছেন, শিশু কিশোরদের নিয়ে তিনি বিভিন্ন সংস্থা গড়ে তুলেছেন, এবং তাদের যে দুঃখ, তাদের যে বেদনা, এটাকে নিয়ে তিনি অনেক কাজ করেছেন। এই সব কিছু মিলিয়ে তিনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন আমেরিকার রাজনীতি অঙ্গনে। এবং হিলারি ক্লিনটনের যে সমর্থক যারা, তারা মনে করছেন যে ইতিহাস তিনি সৃষ্টি করেছেন মনোনয়ন লাভের মধ্যে দিয়ে, সেটাই 8 নভেম্বরে আর এক ইতিহাস হয়ে দেখা দেবে। এবং এই কামনার মধ্যে দিয়ে, এই প্রত্যাশার মধ্যে দিয়ে হিলারি ক্লিনটন সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্ত মতামত আমি উপস্থাপন করলাম।
এবার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জন্ম নিউ ইয়র্ক রাজ্যে, বিত্তশালী এক পরিবারে, তাই তিনি ছেলেবেলা থেকেই বড় হয়েছেন, যেসব স্কুলে পড়েছেন খুব ভালো সব স্কুলে পড়েছেন, যেমন তিনি মিলিটারি স্কুলে পড়েছেন এবং পরে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, অত্যন্ত নাম করা বিভাগ ওয়ার্টন থেকে তিনি পাশ করেছেন। তার বাবা ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্পকেও তিনি তার ব্যবসায় যাতে তিনি আকৃষ্ট হন তার চেষ্টা করেছেন। ডোনাল্ড ট্রাম্প ছেলেবেলা থেকে যখন স্কুলে পড়তেন তখনও তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেছেন। তারপর তিনি যখন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন, তার বাবা তাকে অর্থ দেন যাতে তিনি নিজে ব্যবসা শুরু করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প সবসময় খুব ব্যবসা করতে পছন্দ করেছেন এবং তিনি একটু ফ্ল্যামবয়েন্ট সেই তখন থেকে, ছেলেবেলা থেকে। যখন ব্যবসা শুরু করলেন তিনি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু
শুরু করলেন এবং তিনি অসম্ভব সাফল্য অর্জন করলেন। তিনি নিউ ইয়র্কে, নিউ জার্সিতে এবং বিভিন্ন জায়গায় তার ব্যবসা সম্প্রসারণ করলেন। তারপরে যখন 80-এর দশকে তিনি ব্যবসায় এত সফল হলেন যে পরে কিন্তু 90-এর দশকে কিন্তু তার প্রচুর ক্ষতি হলো, কারণ তখন আবার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে ধস নামে সে কারণে। যাই হোক, পরে তিনি রাজনীতিতে কেমন করে ঢুকলেন? তিনি রাজনীতিতে আগে কিন্তু তার সেরকম অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি প্রথমে রিফর্ম পার্টিতে যোগ দিয়েছিলেন, পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছিলেন, একসময় নির্দলীয় ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট, এবং পরে তিনি 2012 সালে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দিলেন। তাকে কেন লোকজন পছন্দ করে, তার সমর্থকরা তাকে কেন পছন্দ করে, তিনি একটা কথা সবসময় বলেন, উই উইল মেক আমেরিকা গ্রেট এগেন, উই উইল মেক আমেরিকা সেফ এগেন। তিনি যখন এই কথাগুলো বলেন, তার যারা সমর্থক আছে তাকে খুব বিশ্বাস করেন, যারা তাকে অপছন্দ করেন তার বিরোধী তারা আবার তিনি যে অনেক কথা বলেন, যেমন তিনি মুসলমানদের এ দেশে ঢুকতে দেবেন না কিংবা মেক্সিকানদের এ দেশে ঢুকতে দেবেন না, এইসব কথা বলেন, তখন তারা সেটাকে খুব অপছন্দ করে। এদিকে এই মুহূর্তে এই কদিন ধরে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে তিনি বহু বছর কর দেননি, কেন্দ্রীয় সরকারকে কর দেননি, এবং সেটা এখন একটা তার জন্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা নিয়ে এখন লোকজন খুব আলোচনা করছে। তবে তিনি শেষ পর্যন্ত আমরা দেখেছি যে অনেক সময় বলা হয় যে তার টেফলন স্কিন, কোনো কিছুই তার গায়ে লাগে না। তিনি কিছু কিছু বললেন, কোনো বিতর্কিত মন্তব্য করলেন, কিন্তু দেখা গেল যে তারপরে আর সেটা কদিন পরে লোকজন ভুলে গেল। তো এখন এই করের ব্যাপারটা সেটা হবে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতারা সবাই নিশ্চয়ই বেশ কিছুদিন অপেক্ষায় রয়েছেন, মাঝে মধ্যেই আমরা মিতালির আসরে আপনাদের সাথে যোগাযোগ করতে পাচ্ছি না, চিঠিপত্র কিন্তু আপনাদের কাছ থেকে আজকাল কম আসছে এটাও ঠিক, তবুও বলছি যে ফ্যান ক্লাবগুলোর কিছু আমরা কাজকর্মের কর্মসূচির খবর খবর পেয়েছি। আমাদের ফ্যান ক্লাব যিনি কোঅর্ডিনেটর রয়েছেন ঢাকায় জহুরুল আলম, তিনি পাঠিয়েছেন সমস্ত রিপোর্ট। তো গত মাসে এই পুরো মাসে যা ফ্যান ক্লাবের কাজকর্ম সে সম্পর্কে আমরা আগেও জানিয়েছি। আজকে যেটা জানাই যে অতি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বন্যা হয়ে গেল এবং সেই বন্যা তাড়িত এলাকাগুলোতে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবগুলো কিন্তু বেশ কর্মতৎপর ছিল। শরীয়তপুর জেলায় ভিওএ ফ্যান ক্লাব জানিয়েছে যেমন যে তারা কেয়ার বাংলাদেশের সঙ্গে 20 জন স্বেচ্ছাসেবী হিসেবে ফ্যান ক্লাবের সদস্যরা যোগ দিয়েছিলেন। আপনারা জানেন কেয়ার বাংলাদেশ একটি বিদেশি বেসরকারি সংস্থা যা বিভিন্ন জায়গায় কল্যাণমূলক কাজকর্ম করে থাকে। তো ওই বন্যা পীড়িত অঞ্চলগুলোতে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের 20 জন সদস্য গিয়ে সেখানে তাদের অনেক সাহায্য সামগ্রী বিতরণ করেছে। এছাড়া ফরিদপুরেও গোয়ালন্দ ভিওএ ফ্যান ক্লাব রাজবাড়ী জেলায়, মুন্সীগঞ্জে ভিওএ ফ্যান ক্লাব এবং মানিকগঞ্জে ভিওএ ফ্যান ক্লাব, তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেসব বন্যাপীড়িত বন্যা কবলিত এলাকা ছিল সেখানে গিয়ে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, সে খবর পাঠিয়েছেন জহুরুল আলম। তো জোয়ারগঞ্জ ফ্যান ক্লাব চট্টগ্রামে, তো জোয়ারগঞ্জে সেখানে ফ্যান ক্লাবের সদস্যরা অন্যান্য কিছু ক্ষেত্রে তারা কাজকর্ম করেছে এবং সেই সমস্ত তাদের উন্নয়ন কর্মসূচি সম্পর্কে জানাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামে, চট্টগ্রাম জেলায় তারা একটি আলোচনা সভার আয়োজন করেন ভিওএ ফ্যান ক্লাব, যেখানে মাদকাসক্তির সমস্ত নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয় এবং এটি একটি অত্যন্ত মানে ভালো খবর যে মাদক নিয়ে যারা মাদকাসক্ত তাদের নিয়ে আলোচনা করা, তাদের মধ্যে কাউকে এনে এবং এর নেতিবাচক দিকগুলো তুলে ধরে চিকিৎসক বিশেষজ্ঞ তাদের নিয়ে চট্টগ্রামের ভিওএ ফ্যান ক্লাব জোয়ারগঞ্জ জেলাতে সেখানে গিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছিলেন। আমরা আমাদের সমন্বয়ক জহুরুল আলমকে জানিয়েছি এই আলোচনা সভার সম্পর্কে বা আলোচনায় কারা অংশ নিয়েছিল। অবশ্যই কিশোর, তরুণ এবং যুব সমাজের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাদক আসক্তি, মাদকের কুফল এবং এসব নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে যে কোনো অঞ্চলেই কিশোর তরুণরা অত্যন্ত উপকৃত হবে। তো এর বিস্তারিত আর কিছু জানতে পারলে আমরা আপনাদেরকেও জানাবো। আপনারা আমাদের চিঠি লিখবেন। আরও একটি কথা জানিয়ে রাখি, প্রতি বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের আগে আপনারা যদি আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠান তাহলে সুবিধা হয়। অনুষ্ঠান চলাকালে পাঠালে অনেক সময় আমরা ঠিক যথাযথভাবে সেটার দিকে মনোযোগ দিতে পারি না। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ যে হ্যালো ওয়াশিংটনের আগের দিন মঙ্গলবার অথবা বুধবার সকালে আপনাদের প্রশ্ন মন্তব্য আমাদের কাছে পাঠাবেন, ওই এক ঘন্টার যে আলোচনা সেই অনুষ্ঠানে, যাতে আমরা আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে আলোচনা করতে পারি। আর এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট চলছে, ইংল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে ওয়ান ডে। ইংল্যান্ড 8 উইকেটে 50 ওভারে 309 রান করেছিল। আর আমি আমার ইন্টারনেটে যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ 7 উইকেটে 274 রান করেছে 43 ওভারে, কিন্তু আমি বুঝতে পাচ্ছি না এটা আপডেট হচ্ছে না কেন। তো আপনারা তো বাংলাদেশের মাঠেই খেলা দেখছেন, সামনে বসেই খেলা দেখছেন, ফলাফল আপনারা জেনে গেছেন। যাই হোক, প্রথম ওয়ান ডে জিতেছিল বাংলাদেশ 15 রানের সুখবর, এটাও হয়তো জিতবে সেটাই আশা করছি। চিঠিপত্রের জবাবের আসর এ পর্যন্তই। এখন সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
ঘূর্ণিঝড় ম্যাথিউর কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের ফ্লোরিডা রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড বেগে বাতাস বইছে। ওদিকে ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাইটিতে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। ফ্লোরিডার মধ্যাঞ্চলের উপকূলবর্তী এলাকা ছুঁয়ে এই ঝড় প্রচণ্ড বেগে উত্তর পশ্চিমের দিকে ঘণ্টায় 195 মাইল বেগে ধেয়ে যাবে। হেইটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 300-এরও উপরে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়া এবং সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ওয়াশিংটনে ফরাসি প্রেসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি ওই মন্তব্য করেন। বৃহস্পতিবার রাতে সিরিয়ার একটি হাসপাতালে হামলার নিহত হয়েছে 20 জন এবং আহত হয়েছে 100-এরও বেশি মানুষ। কেরি বলেন ওই হত্যার জন্য এরাই দায়ী। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন একটি ট্রেনে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত 13 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশের মাছ গ্রামের কাছে শুক্রবার ওই হামলা হয়। বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন ভারত ও তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতা ছাড়া সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ সম্ভব নয়। ভারতের বিহার রাজ্যে মধুবনী থেকে আইসিস জঙ্গি সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। এদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক রয়েছে। ভারতে অর্থবর্ষ আরম্ভ হয় 1 এপ্রিল থেকে, অথচ বাজেটের নতুন প্রস্তাবগুলি কার্যকর হতে মে মাসে এবং জুন মাস পর্যন্ত গড়িয়ে যায়। ওই সমস্যা দূর করার লক্ষ্যে এবার থেকে বাজেট 1 ফেব্রুয়ারিতে পেশ করার কথা অর্থমন্ত্রকের সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
বহুকাল ধরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা পরবর্তী অর্থবর্ষের বাজেট সংসদে পেশ করে আসছেন ফেব্রুয়ারি মাসের শেষ দিনে। সংসদে তা নিয়ে আলোচনার পর বাজেট গৃহীত হয়, কিন্তু নতুন বাজেটের প্রস্তাবগুলি কার্যকর করতে করতে মে জুন মাস গড়িয়ে যায়। এবার থেকে 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হবে। তাহলে নতুন অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল শুরুর দিন থেকেই সব বাজেট প্রস্তাব কার্যকর করা সম্ভব হবে। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছে অর্থমন্ত্রক। বাজেট পেশের আগে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে অর্থমন্ত্রকের যে আলোচনা তাও সেরে নেওয়া হচ্ছে আগামী 25শে ডিসেম্বরের আগেই। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবারে শান্তির জন্য পুরস্কার পেলেন, নোবেল পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্টোস।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, সঙ্গে প্রকৌশলী ছিলেন সুলেমান তারাওয়ালে। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.